12 اپریل 2019 ترجمان کا ویرار بلّہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب تام وبرکاتہ ہمیر عظیم الشان اصلاحی بیان عظیم پور چھاپرا مسجد ڈھاکہ
نعرہ تکبیر عارف العلامہ شاہ عبد المتین بن حسین اللہ اکبر
ارے بھائی نعرہ تکبیر اللہ پرشنسر جنو دیو ہے কেউ আসলো তার আগমন বার্তার জন্য নারায় থাকবে ঠিক এগুলো আগে থেকে ফিকির করা উচিত সব মানুষ তো দেখার জন্য অপেক্ষায় থাকে আমি তাদেরকে দেখলাম তারা আমাকে দেখলেন এটা আরো উঁচু দেওয়া উচিত না এতো ওখানে বাসা না যে শোভা দিতে হবে মাহফিল স্টেজ স্টেজের খেয়াল করতে হবে কারণ আমি তাদেরকে পুরো দেখবো না আর ওনারা পিছন থেকে এরকম করে এত কষ্ট করে ঘাট বাঘা করে দেখবেন এটা তো ঠিক না আর কোন আলেম আসলে হুজুর আসলে কোন বিশিষ্ট ব্যক্তি আসলে নারায় তাকবীর আল্লাহ আকবর এটার কি উদ্দেশ্য তাকবীর যদি আল্লাহর প্রশংসার জন্য হয় ঠিক আছে কিন্তু ফোকাহায় কেরাম লিখছেন যে কোন ব্যক্তির আগমনের সংবাদ প্রচারের জন্য নারায় তাকবীর বা সুবহান আল্লাহ এগুলো যদি বলা হয় তার মানে হলো যে আল্লাহর জিকির অনেক বড় আর সেটাকে ব্যবহার করে হলো মাখলুকের আগমন বার্তার জন্য তার মানে নিম্ন উদ্দেশ্যে এই সময় সেটা মাকরু হয় মাকরু ঠিক না এটা চলতেছে সব চালায় দেওয়া হইতেছে ছবি তো ইসলামে নিষিদ্ধ 1500 বছর পর্যন্ত সারা দুনিয়ার মুসলমান এটাই জানতো এখন ছবি ব্যাপক হয়ে গেছে ইউটিউব খুললেই নাকি খালি ছবি দেখা যায় ওয়াজ হইতেছে ছবিও চলতেছে কি এক মুসিবত হয়ে গেছে খালিস ইসলাম যেটা সেটা একদম সুন্দর আমরা ওর সঙ্গে নানান কিছু সংযুক্ত করে ইসলামকে আধুনিক করি ইসলাম আধুনিক তো না ইসলাম আসমানি সম্পদ ইসলাম আধুনিক কি জিনিস ইসলাম তো আসমান থেকে আল্লাহ পাক দান করছেন পিওর খালিস সাত আসমান জমিন মণিমুক্তা দিয়ে ভরে দিলে ইসলামের এক এক বিন্দু তার চেয়ে বেশি সুন্দর আল্লাহ পাক আমাদেরকে ইসলামের মর্যাদা বুঝার সৌন্দর্য বুঝার তৌফিক দান করে আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المؤمن من أمنه الناس على دمائهم وأموالهم والمسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هجر الخطايا والذنوب فقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به وقال عليه الصلاة والسلام إن النور إذا قذف في القلب انفسح له الصدر قيل يا رسول الله هل لذلك من علم قال نعم التدافي عن دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد للموت قبل نزوله أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم الله پاک جل جلاله عما نواله আমাদের সকলকে মাফ করে দেন জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন জাহান্নাম থেকে নাজাত দান করেন আল্লাহর বন্দেগীওয়ালা এবং নূরওয়ালা জিন্দেগি আল্লাহ আমাদের সকলকে নসিব করেন সমস্ত মুসলমানকে নসিব করেন আমার ভাইরা আমাদের জিন্দেগি বড় বেশি দামি ফ্যাক্টরির মালিক হলে জিন্দগি বড় হলো তা না, মিনিস্টার হয়ে গেলে বাদশাহ হয়ে গেলে তো জিন্দগি দামি হলো তা না, বরং এই জিন্দগি সুন্দর হয় এবং দামি হয় যখন জিন্দগির দাতা মহান আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক পয়দা হয়। আমার শেখ কুতবে আলম আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কিসি খাকি পে মতকর খাক আপনি জিন্দেগানি কো, হে মানুষ তুমি মাটির বস্তুর উপরে এই মূল্যবান জীবনটাকে মাটি করে দিও না, এই সব মাটি, ভাত মাটি, তরকারি মাটি, বিরিয়ানি পোলাও মাটি, একশোতলা বিল্ডিং ও মাটি, দুনিয়াতে যা আমরা আমাদের ব্যবহারে দেখি আর যা নিয়ে অনেকে আমরা গর্ববোধ করি, আসলে সেটা হলো মাটি, মাটি নিয়ে গর্ববোধ করা। মাটি নিয়ে গর্ব কিসের? গর্বের জিনিস হলো ইমান, গর্বের জিনিস হলো আল্লাহর মহব্বত, গর্বের জিনিস হলো আল্লাহর সঙ্গে একান্ত নিবিড় সম্পর্ক। সেই দৌলত অর্জন করি যার ভিতরে এই দৌলত থাকে, সম্পদ থাকে, আল্লাহর কসম তার পায়ের ধুলার দাম রাজা বাদশাহের সিংহাসনের চেয়েও বেশি। আপনারা আমরা এটা কি অনুভব করি না যে জমিনের উপর নিজামুদ্দিন আউলিয়া দাঁড়ান সেই জমিনের এক একটা ধুলা রাজা বাদশাহের রাজমুকুটের চেয়েও বেশি মূল্যবান, যে জমিনের উপরে হযরত বড় পীর জিলানি রহমতুল্লাহ আলাইহি দাঁড়ান সেই জমিনের মর্যাদা তখত সুলাইমানের থেকে কম না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, মানে যে জমিনে বান্দা আল্লাহকে ডাকে, যে জমিনে বান্দা আল্লাহকে স্মরণ করে, যে জমিনে বান্দা আল্লাহ পাকের বন্দেগী করে, আল্লাহর কসম সেই জমিন তখত সুলাইমানের থেকেও দামি হয়ে যায়। হ্যাঁ, ভারতে এক বুজুর্গ ছিলেন, খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন ইয়ে আলম আয়েশো ইশরত কা ইয়ে দুনিয়া কাইফ মস্তি কি বলুন আপনার তখয়ুল কর ইয়ে সব বাতে হ্যাঁ পস্তি কি, আরে তুমি দুনিয়াটাকে মনে করছো যে লাগামহীন উল্লাসের জন্য, ফুর্তি করার জন্য, যা খুশি তা করার জন্য, তোমার নিচু চিন্তা, নিচু মানসিকতা মনটাকে চিন্তাটাকে উর্ধে তোলো, উন্নত করো, বড় করো। বস ইতনি সি হাকীকত হ্যায় ফরেব খাবে হস্তি কি কি আঁখে বন্ধ হো আর আদমি আফসানা বন যায়। আরে তোমার সারা জীবন এতটুকু যে হঠাৎ মৃত্যু আসলো, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, তোমার জীবনের সবকিছু স্বপ্ন পুরিতে পরিণত হয়ে গেল, সব স্বপ্ন আর স্বপ্ন। এজন্য এই জীবনটাকে ব্যবহার করা শিখো, জীবনটাকে ব্যবহার করতে পারলে জীবন বড় দামি হবে। এই বুজুর্গ খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে হো রহি হম্র মিসলে বরফ কম চুপকে চুপকে রফতা রফতা দম্ব দম সাস হ্যায় এক রাহ রবে মুলকে আদম দফাতন এক রোজ ইয়ে জায়েগা থম কর লে জো করনা আখির মৌত হ্যায় এক দিন মরনা আখির মৌত হ্যায়। হে মানুষ, যে বরফ যেরকম গলতে থাকে দমে দমে মুহূর্তে মুহূর্তে, বরফের এই গলতে থাকাকে কেউ রোধ করতে পারে না, থামাইতে পারে না। অনুরূপ তোমার আমার মূল্যবান জীবন দমে দমে নিঃশ্বাসে নিঃশ্বাসে কেবলই নিঃশেষিত হচ্ছে। আহা, সময় থাকতে এক একটা নিঃশ্বাসের কদর করো, মূল্যায়ন করো, এটাকে কাজে লাগাও। একবার এক নিঃশ্বাসে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কসম সাত আসমান জমিন থেকে বড় সম্পদ তার নসিব হয়ে গেছে। একবারে লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাসবীহু মিসফুল মিজান, কোন মুমিন বান্দা একবার যখন সুবহানাল্লাহ বলে মিজান পাল্লার অর্ধেকটা পরিপূর্ণ হয়ে যায়। আলহামদুলিল্লাহ তামলাহু, কোন ঈমানওয়ালা বান্দা যখন একবার আলহামদুলিল্লাহ বলে মিজান পাল্লা সম্পূর্ণটা একদম পরিপূর্ণ হয়ে যায়। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম মুসলমানের জিন্দগির ব্যবহার যদি শিখে, আল্লাহর কসম তার চেয়ে বড় ধনী কেউ নাই, ঈমানওয়ালার চেয়ে বড় ধনী কেউ নাই, আল্লাহর প্রেমিকের চেয়ে বড় ধনী কেউ নাই। ভারত এক বুজুর্গ ছিলেন, সমগ্র ভারত উপমহাদেশের সর্বশ্রেণীর উলামা মুহাদ্দিস ফকীহ শেখ উল হাদিস যত বড় আলেম সকলে যার সামনে মাথা নত করেন, সেই ইমাম শাহরিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলী মুগল বাদশাহদের সামনে দিল্লির জামে মসজিদে যখন বয়ান করতেন জুমার দিনে, তখন তিনি বলতেন, হে মুগল বাদশাহরা শোনো, দিলে দারম জওয়াহির পারা ইশকাস্তে তাহবিলাস কেদারত জের গর্দু মীরে সামারে কে মন্দারম, হে বাদশাহরা শোনো, আমি ওলিউল্লাহর সিনার মধ্যে এমন একটা হৃদয় আছে যে হৃদয়টা মহান আল্লাহর ভালোবাসার বেসুমার মণিমুক্তা দ্বারা সাজানো। বলো এই আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় ধনী কে আছে? যাকে দৌলত আল্লাহ দেন তার চেয়ে বড় ধনী কে? তো রাজা বাদশারা মাথা নিচু করে বসে থাকতেন, নিঃসন্দেহে এই দৌলত যার সিনাতে আছে সে সবচেয়ে বড় ধনী। বেরানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল গিনা গিনান নাফস, হে মানুষ, দুনিয়ার সম্পদ বড় সম্পদ না, অন্তরের সম্পদ বড় সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজনের 100 তলার বিল্ডিং আছে, 1000 ফ্যাক্টরি আছে, এবং সে বিশাল বড় জায়গা জমি সবকিছু আছে, মুরা হীরা মণিমুক্তা সবকিছু কিছু আছে, ভিতরে ঈমান নাই, ফেরাউনের মতো তার জিন্দেগি, বরবাদ তার জিন্দেগি। আরেক বেচারার কিছু নাই, খালি হাত, একদমই মিসকিন, কিন্তু সিনাতে তার ঈমান, সিনাতে তার আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, সে আল্লাহর জন্য আল্লাহ পাকের জন্য তার অন্তরে প্রেম ভালোবাসা নিয়া দিনরাত আল্লাহকে খুঁজে আল্লাহকে তালাশ করে। আল্লাহর কসম, এই বান্দা যার সিনা আল্লাহর প্রেম ভালোবাসা ওয়ালা, দুনিয়ার সকল রাজা বাদশাহদের চেয়ে তার মর্যাদা অনেক উঠে। হযরত বড় পীর জিলানি রহমতুল্লাহ আলাইহি, যে জমানার মানুষ ছিলেন, এখন তো আমরা কোন জমানাতে আছি আমরা আপনারা সকলে কিছুটা উপলব্ধি করি। এক জমানা এরকম ছিল যে যেখানে মানুষ শুনছে যেখানে এক ওলি আল্লাহ বাস করেন, সবাই এখানে সব মুসলমান নতশির হয়েছে, শ্রদ্ধা আপ্লুত হয়ে গেছে, যেখানে শুনছে মুসলমান, যেখানে এক নেজামউদ্দিন আউলিয়া থাকেন রাজা বাদশারা, সে ঝুপড়ির ভিতরে গিয়া তার নিকট থেকে নত হইয়া দোয়া নিতে বাধ্য হয়েছে, আদবের সাথে দোয়া নিতে বাধ্য হয়েছে। এক জমানা মুসলমানদের এরকম ছিল, যারা আলেমদের সামনে, নায়েবে রাসূলদের সামনে, আল্লাহর ওলিদের সামনে এভাবে শ্রদ্ধা ভক্তি করতে জানেন, তাদের কপাল বড়, তাদের আখেরাতে অনেক বড় সম্মান মর্যাদা, আল্লাহর কসম হবেই হবে ইনশাআল্লাহ তাআলা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন নিজে বলেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, আল্লাহ পাক বলেন যে যেই বান্দারা আমি আল্লাহর জন্য আমার এক প্রিয় বান্দাকে ভালোবাসবে, এদেরকে মহব্বত করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, আমি আল্লাহর ভালোবাসায় আমার কোন প্রিয় বান্দার সঙ্গে যেই বান্দা বসবে তাদেরকে মহব্বত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। ওয়াল মুতাজাবিরিনা ফিয়া, যেই বান্দারা আমি আল্লাহর ভালোবাসায় কারোর সঙ্গে সাক্ষাৎ করবে আমি আল্লাহর মহব্বত তার জন্য ওয়াজিব হয়ে যায়। ওয়াল মুতাবাযিরিনা ফিয়া, যেই বান্দারা আমি আল্লাহর ভালোবাসায় কারোর জন্য কিছু খরচ করলো আমি আল্লাহর মহব্বত তার জন্য ওয়াজিব হয়ে যায়। এই হাদিস প্রমাণ করে যে কোন আল্লাহওয়ালার সঙ্গে যে মহব্বত রাখবে, যে আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখবে, উঠা বসা রাখবে, কোন আল্লাহওয়ালার সঙ্গে সাক্ষাৎ করতে যাবে, তার কোনোভাবে আর্থিক খেদমত করবে, তো তার দুনিয়া এবং আখেরাত দুটোই কামিয়াব হয়ে যাবে। কারণ যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ যার হয়ে যায় সবকিছু তার জন্য হয়ে যায়। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? যে আল্লাহ পাকের রহমতের নজর যে পাওয়া যায়, আল্লাহ পাকের মহব্বতের নজর যে পাওয়া যায়, আল্লাহর কসম দুনো জাহান তার কামিয়াব হয়ে যায়, দু জাহান তার সফল কাম। ভারতের এক বুজুর্গ তিনি বলছিলেন যে, প্রিয় মাওলা, যত মেয়েরা তো সব মেয়েরা, ফলক মেয়েরা, জমি মেয়েরি, আগর একটু নেহি মেয়েরা তো কই সেই নেহি মেয়েরি, হে আল্লাহ আপনি আমার তো সব আমার, আপনি আমার তো আসমানটা আমার, আপনি আমার তো এই পৃথিবীটা আমার, আপনি আমার তো জান্নাতুল ফিরদাউস আমার। আমার ভাইয়েরা, মুসলমানের কাজ শুধু এই না জান্নাতের ধান্দা করা, আমি জান্নাত চাই, জান্নাত চাই। মুসলমানের মেইন কাজ, প্রধান কাজ, মূল কাজ হলো যে আমি মাওলাকে চাই। কি কথা বুঝেন নাই? জান্নাত বড় না মাওলা বড়, এই কথাটা কি ক্লিয়ার না? এক কয়েক হাজার কোটি জান্নাতের ফেরদাও যদি এক মুসলমানকে দিয়ে দেওয়া হয়, আর আল্লাহ পাক বলে যে তুই জান্নাতে থাক কিন্তু আমি তোর সঙ্গে দেখা করবো না, আমারে এক নজরে দেখতে পাবি না, ফুর্তি কর, তুই ফুর্তির মেজাজ বলা মানুষ, দুনিয়াতেও ফুর্তি তারা সরছে কি, এখানেও ফুর্তি কর। কোন একজন মুসলমান খুঁজে পাওয়া যাবে যে কথা বলবে এমন সুবিধা জান্নাত পাইছি 1,00,000, 1,00,000 জান্নাতুল ফেরদাউস আল্লাহর সঙ্গে দেখানো হলে না হোক, তাতে কি আসে যায়? এরকম মুসলমান হবে তো? এর মানে কি যে আল্লাহর কসম মুসলমানের অন্তরে, মুসলমানের নজরে যে জান্নাতের চেয়ে অনেক প্রিয় মহান রব্বুল আলামিন। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম যে মুসলমানের ঈমান, মেজাজ, রুচি, চরিত্র এটা হয়ে যায় যে আমি তো আল্লাহকে চাই, জান্নাত আমি চাই 2 নম্বরে, এজন্য যে জান্নাতে আল্লাহর সঙ্গে দেখা হবে, জান্নাতে আল্লাহর কাছে থাকবো, আল্লাহকে পাবো, সেজন্য আমি জান্নাত চাই। আর না হলে যদি না জান্নাতে গিয়ে আমার মাওলাকে পাওয়া যায় তো ওই জান্নাত আমার দরকার নেই। কি কথা বুঝুন না প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদেরকে কামিল ঈমান নসিব করেন। যেই বান্দার ঈমান এরকম যে সে দোয়া করে তো পহেলা নম্বরেই তার কথা, আল্লাহ আমি তো আপনাকে চাই। আল্লাহর কসম এই বান্দা সিদ্দিকীনের মর্তবার ওলি আল্লাহ, সিদ্দিকীনের মর্তবার ওলি আল্লাহ, মানে মুমেন বিভিন্ন স্তরের, প্রথম স্তরের মুমেন, দ্বিতীয় স্তরের মুমেন, তৃতীয় স্তরের মুমেন, সর্বোচ্চ স্তরের মুমেনকে সিদ্দিক বলে, সবচেয়ে কামিল ঈমান ওয়ালাকে সিদ্দিক বলে। যেমন হযরত আবু বকর সিদ্দিক, এই সমস্ত নবী রসুলদের যত উম্মত ছিল এবং প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত উম্মত কিয়ামত পর্যন্ত হবে, এই সকলের মধ্যে এবং সব নবীদের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সব নবীদের পরেই প্রথম নম্বরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এত বড় মাপের ঈমান ছিল তার। আর ইসলামের এক বিধান, আল্লাহ পাকের এক নিজাম, আল্লাহ পাকের এক নিয়ম যে বড় ঈমানওয়ালার সোবতে বড় ঈমানওয়ালা আল্লাহ তাআলা পয়দা করেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? বড় ঈমানওয়ালার সোবতে বড় ঈমানওয়ালা পয়দা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোবত পাইছেন সাহাবা ইকরাম, কি ভাই কথা ঠিক কি না? তো আমরা এই জমানাতে আসি, আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ঈমান দান করছেন, এখন যদি আমরা সারা দুনিয়া সব ইবাদত করি, সব বুখারি শরীফ মুখস্থ করি, ফতোয়া স্বামী আলমগীর সবগুলো মুখস্থ করি এবং দিন রাত 24 ঘন্টা খালি ইবাদত জুড়ে থাকি, না দোকান, না বাড়িঘর, না কিছু, শুধু জিকির, আজকার, তসবিহ, তাহলিল, কোরআন শরীফের তেলাওয়াত, হজ, উমরা, তাহাজ্জুদ, এরশাদ, গাওয়াবিন, চাষ, সেজদা, রুকু, মানে সর্বক্ষণ এই বান্ধা ইবাদতই মশগুল। কি কথা বুঝতেছেন? এরকম কয়েক কোটি মুসলমান যদি একত্রিত হয় যারা এইরকম ইবাদতওয়ালা, তার সঙ্গে প্রত্যেকে একদম শেখুল হাদিস, এতগুলো মুসলমান, এত বড় ওলিয়া উলিয়া, এতগুলো শেখুল হাদিসকে একত্রিত করার পরে এটা কি হযরত আবু বকর সিদ্দিকের বরাবর হবে? আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কথা তো দূরে, এটা কি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বরাবর হবে? ছোট্ট সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময়, ওফাতের সময়, যার বয়স ছিল মাত্র 10-12 বছর, সে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, সেই একদম ছোট্ট সাহাবীর বরাবর কি হবে? এতগুলো মানুষ মিলে কেন? সমস্যা কি যে এই মানুষগুলোর মধ্যে আসমানি কিতাবের এলেম আছে, নবীর নিকট যে এলেম ছিল সবটা এলেম এই ওলামাদের নিকট আছে, এই ইবাদতওয়ালাদের নিকট আছে, বেশুমার আমল আছে, ইবাদত আছে, আর সেই এলেমও আছে। এত কিছুর পরও এরা তো চায় না দুনিয়া, চায় শুধু আল্লাহকে। এত কিছু করার পরও হযরত বিলালের সমকক্ষ সম্ভব হলো না হওয়া এতগুলো মানুষের, কেন? কারণটা কি? শুধু একটা মাত্র ব্যাপার, সেটা হলো হযরত বিলালের ঈমানের সঙ্গে নবীর সোহবত ছিল। কি কথা বুঝতেছেন ভাইরা? আর এতগুলো মানুষ, এই মুসলমান সারা পৃথিবী ব্যাপী, সবার কাছে সব আছে, ঈমান আছে, আমল আছে, তাহাজ্জুদ আছে, এশাক আছে, আওয়াবিন আছে, চোখের পানি আছে এবং হজ উমরা আছে, বেশুমার ইবাদত আছে, কিন্তু নবীর সোহবত নাই। সোহবত না থাকার কারণে যে ঈমান বড় হওয়া সত্ত্বেও হযরত বিলালের ঈমানের সমকক্ষ হওয়া কশিন করা সম্ভব না। আমার প্রিয় বন্ধুরা, বিশ্বের মুসলমানরা, সব শ্রেণীর মুসলমানরা কম বেশি নিঃসন্দেহে আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, ইবাদত বন্দীকে ভালোবাসে, হয়তোবা আমলের ক্ষেত্রে কম বেশি কিছুটা পিছনে থাকতে পারে অথবা ভীষণ পিছনে, কিন্তু আল্লাহর প্রতি তার ভালোবাসা আছে, রসুলের প্রতি কোরআনের প্রতি তার বিশ্বাস এবং ভালোবাসা আছে। সব ঠিক আছে মুসলমানদের, মসজিদে গেলে মসজিদ পুরোটা ভরে গেছে মাশা আল্লাহ, এটা আল্লাহ পাকের মেহরবানি, নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের বড় রহমত। কিন্তু বিশ্বের মুসলমান একটা সবক ভুলে গেছে অধিকাংশ মুসলমানরা, সেটা হলো বড় ইমানওয়ালার সৌবতে থাকা ইমানকে বড় বানান, এইটা মুসলমানরা ভুলে গেছে। এই সবক চিন্তা করা জরুরি। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় মাপের সাহাবি ছিলেন, বিরাট বড় সাহাবি, কি বলবো যে হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে মদিনা শরীফে এই বড় বড় মুফতি সাহেব যে গজন ছিলেন ফকিহ সাহাবীদের মধ্যে, অর্থাৎ যাদের মাসলা মাসায়েলের ফতোয়ার উপরে সমস্ত সাহাবায়ে কেরাম চলতেন, তাদের মধ্যে একজন ছিলেন হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ইলমের মর্যাদা, তার দ্বীনি জ্ঞানের মর্যাদা কত বড় এবং কত ভারী, কতটা গগনচুম্বী। একটা ছোট্ট ঘটনা, ভাই ছবি তুলবেন না আল্লাহর বাস্তে, কি করতেছেন আপনি? ছবি তুলতেছেন? আল্লাহর গজবকে ভয় করেন, আল্লাহর আজাবকে ভয় করেন? বারবার নিষেধ করলাম, বাড়াবাড়ি কেন করে? বাড়াবাড়ির একটা চরিত্র হয়ে গেছে, সীমা লঙ্ঘনের এক চরিত্র হয়ে গেছে মানুষের মধ্যে। দিনই মজুরি সেখানে ছবি তোলার কি বিষয়? এটা এটা কোন কালকে আমাদের হাসরের মাঠে দেখানোর বিষয়? একটু আগে আমি এক মাহফিলে গেছিলাম মাগরিবের পরে, সেখানে স্টেজে উঠছি, আমার বয়ানের ঘোষণা দিছে তারা, দেখলাম যে ভিডিও বিভিন্ন মিডিয়ার 20-25টা লাগায় রাখছে, সোজা স্টেজ থেকে নামে আপনাদের এখানে এসে গেছে। আপনারাও এখানে বাড়াবাড়ি করলে স্টেজ থেকে সোজা হাইটে চলে যাব, এখানে ইনকাম করার জন্য তো আসি নাই, নাম কামানোর জন্য আসি নাই, এখানে আল্লাহর জন্য আসার তৌফিক দিয়েছেন আল্লাহ পাক। হ্যাঁ, দিনের কথা শুনবেন তো আরামের সাথে বসেন, আল্লাহ পাক যতটুকু তৌফিক দেন বলার চেষ্টা করব। আর যদি এরকম বাড়াবাড়ি করেন তো সোজা আমিও নামে চলে যাবো এখান থেকে ইনশাআল্লাহ। কারণ কোন মাখলুককে খুশি করা না, আল্লাহকে খুশি করা, যে কাজের দ্বারা আল্লাহ নারাজ সেই পরিবেশে বসাও জায়েজ নেই। সিনেমার মধ্যে বসা জায়েজ আছে, যদি সিনেমার ভিতরে সেখানে ওয়াজও হয় জায়েজ আছে সেখানে বসা। যে আজকে হুজুর কাবলে এখানে বুখারী শরীফের দর্শ দিবে, সবক পড়াবে, তো সিনেমা হলে গিয়ে বসা জায়েজ হবে? অতিবুজ যাকে বলে, অতিবুজ, মুসলমানরা অতি বুঝতে শুরু করছে অনেকে। হ্যাঁ, তো হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত বড় মানুষ ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের জীবদ্দশায় মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর, ইয়ামানের শাসক নিযুক্ত করে সেখানে পাঠিয়েছেন। চিন্তা করতে পারেন যে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নিজে এত বড় একটা দেশের জন্য, প্রদেশের তখনকার প্রদেশ, তার জন্য গভর্নর নিযুক্ত করলেন, তিনি কত বড়, এটি তো বোঝা যায়। এর পরেও ঘটনা যে হযরত মুয়াজ ইবনে জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি উটের পিঠে উঠো, রওনা হও, নবীর নির্দেশ মানা ফরজ। মুয়াজ ইবনে জাবাল উঠলেন, উটের পিঠে বসে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট হযরত মুয়াজের সাথে সাথে হাঁটতেছেন এবং তাকে নসিহত করতেছেন, উপদেশ দিতেছেন এবং বলতেছেন যে হে মুয়াজ, হয়তোবা এক সময় এরকম হবে যে তুমি আসবে মদিনাতে, হয়তো আর আমার সঙ্গে তোমার দেখা হবে না, এক বছর পরে তুমি যখন আসবে হয়তো এই মদিনাতে তুমি আর আমাকে পাবে না, হ্যাঁ তুমি তোমার নবীর কবর দেখতে পাবে। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুফায় ফুফায় কাঁদতেছিলেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটার পর একটা নসিহত করতেছেন এবং সেই নসিহতের মধ্যে এক পর্যায়ে বলতেছিলেন, হে মুয়াজ দেখো তুমি যদিও দূরে যাইতেছ এবং তোমার কষ্ট হচ্ছে যে হয়তোবা আমার সঙ্গে তোমার আর দেখা হবে না, কিন্তু তোমাকে একটা কথা বলি যে আওলান নাসি বি আল মুত্তাকুন মান কানু ওয়া হাইসু কানু, আমার সবচেয়ে ঘনিষ্ঠ আমার সবচেয়ে আপন ওই সকল বান্দারা যারা জীবনের সর্বক্ষেত্রে মহান আল্লাহকে ভয় করে, মহান আল্লাহর বাধ্যগত থাকে, অনুগত থাকে, তারা সবাই আমার সবচেয়ে ঘনিষ্ঠ, সবচেয়ে নিকটতম। তার মানে তিনি বললেন যে তুমি দূরে থাকলেও তুমি আমার কাছে। এটা মধ্যখানে একটা ঘটনা মনে পড়লো, সেটা বলি, আমাদের ফায়দা হবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা জানেন বিখ্যাত তাফসীরে মারিফুল কোরআনের লেখক ছিলেন হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ভারত উপমহাদেশের শীর্ষস্থানীয় ভারী ভারী কয়েকজন আলেমের মধ্যে তিনি একজন। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি হজ উমরা যখন করতে যেতেন, তো মদিনা শরীফে সব মুসলমানই হজ উমরা করতে গেলে হাজির হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত তাদেরকে টেনে নিয়ে যায়। তো গিয়া মানুষ বাবু সালাম দিয়া ঢুকে এবং রোজা শরীফের সামনে গিয়া সরাসরি সামনা সামনি সালাম করে, দুরুদ ও সালাম পেশ করে, কি ভাই ঠিক না? সবাই কত খুশি হয়, কত গর্বিত হয়, ভাগ্যবান হয় যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়া সালাম করতে পারলাম। কিন্তু হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, এত বড় আলেম বুজুর্গ, তিনি কখনো রওজা শরীফে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের একদম সামনা সামনি হইতে পারতেন না, ভয় যে আমি কি মানুষ, আমি কোন ধরনের মুসলমান, আমি কোন সাহসে যাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, এতটা তিনি ভয় পাইতেন যে তিনি সামনে যাইতেন না, যাইতে পারতেন না ভয়ের চোটে। এক একজনের এক এক তবিয়ত হয়, কোন ছেলেপেলে এরকম হয় যে কিছু একটা হলে দৌড় দিয়ে এসে বাবার গায়ের লগে ঘষাঘষি করে, আব্বু তুমি কই গেছিলে, আব্বু তুমি দেরি করো, দেরি করে বাসায় আসছো, এইরকম ছেলেপেলে হয় বাবার লগে এত মাখামাখি। আবার কোন কোন ছেলেপেলে এরকম হয় যে বাবারে দেখলে ভয়ে দশার দূরে দাঁড়ায় থাকে, আসসালামু আলাইকুম আব্বু, এ তুই কই গেছিলি, মানে এদিকে আসো, ও এক কদম হাঁটে আর আসেই না। এক একজনের এক এক তবিয়ত হয়। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির এই অবস্থা ছিল যে তিনি রজায় পাকের সামনাসামনি হইতে সাহস পাইতেন না, কিন্তু মনের মধ্যে দারুণ কষ্টবোধ হইত, আহারে সবাই যায় সামনে আর আমি যেতে পারি না, কি আমার কপাল। কিন্তু দূরে এক জায়গায় বসে মসজিদের অবির মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে দুরুদ সালাম পড়তে থাকতেন, পড়তেই থাকতেন দুরুদ সালাম, পড়তে থাকতেন। একদিন তিনি মসজিদে নববীতে বসা দুরুদ সালাম পড়তেছেন, আর হঠাৎ করে এরকম তার মনের মধ্যে খুব কষ্ট তীব্র রূপ নিল, তীব্র আকার ধারণ করলো, যাহা এই যে দেখি নিজের চোখে কত মানুষ যায়, হাজার হাজার মুসলমান যায় সামনে আর আমি যেতে পারলাম না, আমি এখানে দূরে বসে থাকি, সাহসী হয় না, কি করবেন। এর মধ্যে মানসিক যন্ত্রণা কাতর অবস্থার মধ্যে হঠাৎ ঘুম এতটা চাপছে, নিজের অজান্তে কখন একদম ঘুমিয়ে পড়ছেন, ওখানে হঠাৎ তিনি স্বপ্নে দেখতে পান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরীফ আনছেন, সামনে আসছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলে গেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, যে আমাকে স্বপ্নে দেখলো নিঃসন্দেহে আমাকেই দেখলো, কারণ শয়তান কুশিন গেল আমার আকৃতি ধারণ করতে পারে না। কি কথা বুঝুন নাই, তিনি দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে আসছেন, সঙ্গে হযরত আবু বকর, হযরত উমর, দুজন। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব মানুষ কত ভাগ্যবান, এই মুসলমানরা দলে দলে আপনার সামনে যায়, আপনাকে সালাম করে, আমি কত হতভাগা যে আমি কখনোই আমি আপনার সামনে যাওয়ার সাহস করতে পারি না, আমার এত ভয় লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, বেশ শফি শোনো, তুমি যদিও বাহ্যিকভাবে আমার কাছ থেকে দূরে, কিন্তু তুমি আমার অনেক নিকটে। বহু মুসলমান যারা আমার সামনে আসে, সামনে আসে বটে কিন্তু আমার নিকট থেকে বহু দূরে, আর বহু মুসলমান এরকম যে অনেক দূরে, দূর দূরান্তে থাকে, বসবাস করে, আমার কাছে আসার তার সুযোগ হয় না, কিন্তু সে আমার অনেক নিকটে। যে আমাকে যত ভালোবাসে, যে আমার সুন্নত মোতাবেক যত বেশি জীবন জীবন গঠন করে, সে আমার তত বেশি নিকটবর্তী। যেহেতু তুমি প্রতিটি কদমে কদমে আমার জীবন আদর্শ, আমার সুন্না অনুসরণ করো, এজন্য তুমি আমার একান্ত নিকটবর্তী। শুনতেছেন প্রিয় বন্ধুরা, অনেক মুসলমান সে হজ উমরা করতে যায়, মসজিদে নববীতে গিয়ে হাজির হয়, নামাজ পড়ে, কিন্তু ঘরের ভিতরে এসে দাড়ি সাজতে থাকে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা এটা একটা মুসলমানের চরিত্র হতে পারে, হজ করতে গিয়েছে কাবা শরীফে মক্কা শরীফে সেখানে দাড়ি সাজতে থাকে, দাড়ি মুন্ডাইতে থাকে। হজ উমরা করেন হাজি সাহেবরা ভালো, কিন্তু প্রতিটি হাজি সাহেবের বাসার মধ্যে টেলিভিশন থাকে, ওইখানে যে কোনো চ্যানেল খুলে দিয়ে সে তামাশা দেখতে থাকে। অনেকে অনেকের আখলাক চরিত্রই আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে ডাকার, আল্লাহর উপর পূর্ণভাবে উৎসর্গিত হওয়ার, নিবেদিত হওয়ার তৌফিক হলো না। এটা কি ভাগ্যবান হওয়ার আলামত নাকি হতভাগা হওয়ার আলামত, আমাদের বোঝা উচিত না? আল্লাহ পাক আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। কি হলো আজকে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত এক বুজুর্গ ছিলেন, তিনি ভারত থেকে ইংরেজ আমলে হিজরত করে যখন মক্কা শরীফ গেলেন, তার এক মুরিদ ভারত থেকে চিঠি লিখছেন, তিনি বড় এক নওয়াব সাহেব, বড় জমিদার, তো চিঠি লিখছেন যে হজরতজি আমি মক্কা শরীফে আসতে চাই নফল হজ করার জন্য। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ তাকে চিঠি লিখলেন, হাজি সাহেব তুমি আসো ভারতে, কিন্তু তোমার মন পড়ে আছে মক্কাতে মদিনাতে, এইটা উত্তম ওই অবস্থার চেয়ে যে তুমি যখন আসবে মক্কা মদিনাতে তোমার মন পড়ে থাকবে হিন্দুস্তানে ভারতে, কারণ তুমি বড় জমিদার মানুষ, এখানে এসা দিন রাত তোমার ফ্যাক্টরির চিন্তা, ব্যবসার চিন্তা, বাণিজ্যের চিন্তা, হায় কি হলো হায় কি হলো, এইরকম মন নিয়া মক্কা মদিনাতে এসে তোমার লাভটা কি হবে? তুমি ওখানে থেকে ছটফট করতেছো, সেই ছটফট ছটফটানির মূল্য বেশি, আমার বান্দা আমার জন্য ছটফট করতেছে, আমার মহব্বত ছটফট করতেছে, আগে দিল তৈরি করো ফের আল্লাহর ঘরে আসো। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এক বুজুর্গ বলতেন যে আল্লাহর ঘরে যাইতে চাও, ঘরওয়ালার সঙ্গে সম্পর্ক ভালো করো, তারপরে ঘরে যাও। এর অর্থই না যে হজ ফরজ হলে হজ করবো না, হজ ফরজ হলে হজ তো করবো, কিন্তু সে আল্লাহর ঘরে যাব সেরকম দিল বানানো দরকার, সেরকম জিন্দগিকে সুন্দর করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমাদেরকে সে বুঝ দান করেন। আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ আমাদের মাফ করে দেন। তো মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন, আউলান নাস বি আল মুত্তাকুন মান কানু ওয়া হাইসু কানু, যে দুনিয়ার যেখানেই থাকুক এবং যেই হোক, কালো হোক সাদা হোক, ধনী হোক গরিব হোক, সুস্থ হোক অসুস্থ হোক, সেটা দেখার বিষয় না, যে আল্লাহকে ভয় করে সে আমার সবচেয়ে ঘনিষ্ঠ, আমার সবচেয়ে আপন। কি একটা মাইক আছে মৌলভী, এটা উপরে রাখলে নিচের দিকে শুয়ে পড়ে, এগুলো আগে চেক করতে হয় না? কোন গানের অনুষ্ঠানে এরকম ভাঙ্গাচোরা মাইক দেখবেন না কোন জায়গায়, ওয়াজ মাহফিল এরকম বেফিকির এবং অসতর্কতার কি অর্থ হইতে পারে? কোন গান যেখানে হবে, তামাশা যেখানে হবে, সেখানে তোমরা এই মাইক ব্যবহার করতে পারতে না, নিতে পারতে না, এখানে নিয়ে আসছো একটা ভাঙ্গাচোরা কেন? তোমরা ওগুলি খেয়াল করো না, ফিক্রি করো না। হ্যাঁ, যে আয়াত শরীফ আমি কোরআনে পাক থেকে বললাম, এই আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াকুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি, এই ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, পূর্ণাঙ্গ ভাবে ভয় করো, আল্লাহর ভয় নিয়ন্ত্রিত, আল্লাহর ভয়ের দ্বারা নিয়ন্ত্রিত পরিচালিত জীবন গড়ো। খুব আল্লাহকে ভয় করি, নামাজ পাঁচ ওয়াক্ত পড়ি, কিন্তু ঘরে টেলিভিশন, টেলিভিশনের ভিতরে কি জান্নাতি জিনিস দেখা? অনেক জ্ঞানী কোন লোক বলতে থাকে যে জ্ঞান বাড়ে, কিসের জ্ঞান বাড়ে? আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ানোর জ্ঞান বাড়ে না দুনিয়াদারির জ্ঞান বাড়ে? কি হলো আজকে মুসলমানদের আধুনিক জিনিস? আধুনিক জিনিস কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সাদা মাথা ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, নাহনু উম্মাতুন উমিয়্যা লা নাকতুব ওয়া লা নাহসুব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমার উম্মতের বিশাল অংশ এরকম লেখা পড়াও জানে না, কিন্তু ঈমান আছে ভিতরে সে দামি, যার ঈমান আছে সে দামি, নামাজ আছে সে জান্নাতি, দ্বীন আছে সে জান্নাতি, আর যে জান্নাতি সে সারা দুনিয়ার ফ্যাক্টরি মালিকের চেয়েও বড়, সারা দুনিয়ার রাজা বাদশাহদের চেয়েও বড়। ওই হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে দুনিয়ার লাইনের কোন যোগ্যতা নাই, কোন লেখাপড়া নাই, ধন নাই, সম্পদ নাই, তোমার ঈমান আছে তাহলে তোমার সব আছে। আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো আছে তোমার সব আছে। অনেকের সব আছে কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো নাই, তো কি আছে? আপনারা জানেন আমাদের বাংলাদেশের বিখ্যাত আলেমে দিন হুজুর হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাহুল্লাহর কথা, যার সোহবতে আসতেন ডক্টর শহীদুল্লাহ সাহেবের মতো এত বড় মানুষও। সেই মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাই যার কবর জিয়ারতের পরে কবরের পাশে হাফিজুর রহমতুল্লাহ আলাই শুয়ে পড়ছিলেন রাত্রিবেলা। হাফিজি হুজুর আমাদেরকে বললেন যে হঠাৎ আমি খেয়াল করলাম যে কবরের দিক থেকে একটা খুশবু আসতেছে, তা আমি উঠলাম তো কবরের কাছে গেলাম, পরে কবরের কাঁচা মাটি শুকে দেখলাম যে ওই কবরের মাটি থেকে মেষ্ট আম্বরের চেয়ে বেশি খুশবু আসতেছে। সে হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার ভাই মুসলমান সারাটা দুনিয়া পেয়ে গেছো কিন্তু আল্লাহকে পাও নাই, ওরে কপাল পোড়া তুমি তো কিচ্ছু পাও নাই। হ্যাঁ, আর যদি এর বিপরীতে এমন হয় যে তুমি কিচ্ছু নাই, তোমার কিচ্ছু নাই, তুমি খালি হাত কিন্তু তুমি আল্লাহকে পেয়ে গেছো, আল্লাহর কসম তুমি সবকিছুই পেয়ে গেছো, তোমার কোনো কিছুই বাকি নেই, সব পেয়ে গেছো, আল্লাহকে যে রাজি করে ফেলছে সে সবকিছুই পেয়ে গেছে। হযরত খাজা আজিজুল হাসান মরজুম রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, খোদা কি আদমে বেঠে জো সবসে বেগরজ হোকর তো আপনা বোরিয়া ভি ফির হামে তখতে সুলেমা থা, যেই মাটির উপরে পাটির উপরে আমি মহান আল্লাহকে ডাকি, মহান আল্লাহর বন্দেগী করি, সেই মাটি পাটি তখতে সুলাইমানি থেকেও আল্লাহর নজরে দামি হয়ে যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসের উপর দিয়া ইঞ্জিন বিহীন সিংহাসন নিয়ে যখন যাইতেছিলেন উড়ে, তো এক মুসলমান জমিন থেকে এই দৃশ্য দেখলেন, তো তিনি বললেন সুবহানাল্লাহ, আল্লাহ পাক কি দিছেন হযরত দাউদের পুত্র হযরত সুলাইমানকে। উনি সুবহানাল্লাহ যখন বলছেন তো হযরত সুলাইমান আলাইহিস সালামের উদিন ছিল বাতাস, বাতাসকে তিনি নির্দেশ করলেন এই লোকটাকে নিয়ে আস। ওই লোকটাকে হাজির করা হলো, হযরত সুলাইমান বললেন যে সুলাইমান আলাইহিস সালাম বললেন যে তুমি কি কি বলতেছিলা? বললেন যে হুজুর আমি ওই আপনি এইভাবে উড়ে যেতেছেন দেখা আপনার যে সম্মান মর্যাদা ক্ষমতার দাপট আল্লাহ দান করছিলেন দেখে আমি বলছিলাম কি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আমি দেখলাম কি যে জমিন থেকে আসমান পর্যন্ত এই মাত্র একটা বিরাট নূর চমকে গেল, সেটা মিয়া তোমার সুবহানাল্লাহর নূর ছিল। এবং তিনি বললেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, লা তাসবিহাতুল ওয়াহিদা ইয়াকবালুহা আল্লাহু তাআলা আফযালু মিম্মা উতি আলু দাউদ, তোমার একবারের সুবহানাল্লাহ যার দ্বারা আল্লাহ এইভাবে সন্তুষ্ট হয়ে গেছেন সেই একবারের সুবহানাল্লাহ আমি সুলাইমানের এই সিংহাসন এবং আমার এই শাহী সম্মান মর্যাদার চেয়ে অনেক অনেক দামি, আমার এই শব্দ এই তখতে সুলাইমানই বড় না আল্লাহর জিকির বড়, আমার এই তখতে সুলাইমানই বড় না আল্লাহ পাকের বন্দিগি বড়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ তাআলা ও বিহামদি, আল্লাহ পাক আমাদেরকে বন্দিগি ওয়ালা জিন্দেগি দান করেন, আল্লাহ পাকের জিকির ওয়ালা জিন্দেগি দান করেন। তা আমি বলতেছিলাম একটা কথা, সেই কথাটা শেষ হয় না, যেটা মুয়াজ্জিম ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কথা যে প্রসঙ্গে উত্থাপিত হয়েছিল। হযরত মুয়াজ্জিম ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গভর্নর নিযুক্ত করলেন, এক নম্বর। দুই, ওই যাওয়ার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুয়াজ আচ্ছা তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করি, বিমা তাকজিয়া মুয়াজ, তুমি যে সেখানে গভর্নর এবং শাসক হিসাবে যাও, তো তোমার কাছে সব নালিশ আসবে, সব মুকদ্দমা আসবে, তুমি সেখানে সবকিছুর ফয়সালা করবে, তো তুমি মানুষদেরকে ফয়সালা দিবে, সিদ্ধান্ত দিবে কি দিয়ে, কিসের আলোকে? হযরত মুয়াজ বললেন যে বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব, যে আপনি আল্লাহর কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ এলিম আমাদেরকে শিক্ষা দান করছেন, সে আল্লাহর কোরআনের আলোকে আমি সেখানে ফয়সালা করব। নবীর সামনে দাঁড়ায় এইভাবে বলতে পারাটা প্রমাণ করে হযরত মুয়াজ কোরআনের কি বিশাল বড় ইলমের সাগরের অধিকারী ছিলেন। নবীর সামনে দ্বার্থহীন কণ্ঠে তিনি বলে দিলেন, কেন ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনের আলোকে ফয়সালা দেব? সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ কত বড় এলেমের অধিকারী হযরত মুয়াজ। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইনলাম তাজিদ, যদি এই কোরআনের মধ্যে একদম ডাইরেক্টলি সরাসরি সুস্পষ্ট ভাবে সেই সমাধানটা তুমি না খুঁজে পাও তাহলে কি হবে? বললেন যে ফাবি সুন্নাত রাসূলিল্লাহ, যে কোরআনে যদি আমি ডাইরেক্টলি সেই সমাধান খুঁজে নাই পাই তো আপনার জীবন আদর্শ আমার সামনে আছে, আপনার সুন্না আপনার আদর্শের আলোকে আমি ফয়সালা করব। এতে বোঝা যায় হযরত মুয়াজ ইবনে জাবাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাটা জীবন সম্পর্কে কত ব্যাপক জ্ঞানের অধিকারী। দিক দিগন্ত একদম তার চোখের সামনে এত বড় মাপের আলেম ছিলেন হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। এরপরের প্রশ্ন আরো আশ্চর্যজনক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাইনলাম তাজিদ, হে মুয়াজ, যদি এরকম হলো যে কোরআনেও তুমি সেটা নিজে ডাইরেক্টলি স্পষ্ট দেখলা না পাইলা না এবং তোমার রসুলের জীবন আদর্শ সম্পর্কে তোমার জ্ঞানের যতটুকু সীমা তার মধ্যে তুমি সেটা সমাধান পাইলা না, তখন তুমি কেমন করবা? হযরত মুয়াজ বললেন, আকজি বেরাই ইয়া রাসূলুল্লাহ, তখন তো কোরআন সুন্নার আলোকে আল্লাহ পাক আমাকে যে জ্ঞান ভান্ডার দান করছেন সে আমার কোরআন সুন্নার ভিত্তির উপরে আমার জ্ঞান ভান্ডারের আলোকে আমি ফয়সালা করব। কি কথা বুঝতেছেন প্রিয় ভাইয়েরা? তো এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? শুকর আদায় করলেন আল্লাহ পাকের এবং তিনি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিহি বিমা ইয়ারযা বিহি রাসূলুহু, সেই মহান আল্লাহর শুকর যে আল্লাহ রাসূলের দূতকে এমন দৌলত দান করছেন যেটা শুনে আল্লাহর রাসূল খুশি হয়ে গেছেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? প্রসঙ্গক্রমে আসলো তো এটাও আলোচনা হোক সংক্ষিপ্ত ভাবে, হলো যে হাদিস থেকে স্পষ্ট হলো যে আল্লাহর কোরআন এটা শরীয়তের দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস শরীফ এটাও শরীয়তের দলিল। কিন্তু হযরত মুয়াজ বললেন যে আমি কোরআন সুন্নাহর ভিত্তির উপরে আমি নিজে সিদ্ধান্ত গ্রহণ করব। কি কথা বুঝেন নাই? তো হযরত মুয়াজ এটা করবেন মানে ইজতিহাদ করবেন, হযরত মুয়াজ গবেষণা করবেন কোরআন সুন্নাহর আলোকে, গবেষণা করে তারপরে সেই আলোকে তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। তো ইজতিহাদের মাধ্যমে যে সিদ্ধান্ত সেটার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকর আদায় করলেন। বোঝা গেল যে এটাকে কিয়াস বলে, এটার নামে কি? কিয়াস। তো একজন যোগ্য মানুষ যখন কোরআন সুন্নাহর বিশাল বড় সাগর, এলেমের সাগর পুরোটাকে সামনে রেখে সিদ্ধান্ত নিতে পারেন ওই কোরআন সুন্নাহর একটা কোন ভিত্তির উপরে, তো সেটাকে কিয়াস বলে। তো একজনের সিদ্ধান্ত সেটা কিয়াস, আর এরকম যদি একশো জন হয় এই সকলে মিলে এরকম সিদ্ধান্ত নিলেন কোরআন সুন্নাহর কোন একটা ভিত্তির উপরে তো সেটাকে এজমা বলে। এজমা মানে সর্বসম্মত সিদ্ধান্ত। তো কিয়াস এটাও শরীয়তের দলিল, এই হাদিস থেকে প্রমাণিত হলো। আর এর থেকে বোঝা গেল একজনেরটাই যদি গ্রহণযোগ্য তাহলে এই ক্ষেত্রে একশো জন যদি একমত হন তাহলে অধিকতর গ্রহণযোগ্য, তাহলে এজমাও এই হাদিস থেকে প্রমাণিত হলো, সেটাও শরীয়তের দলিল। কি কথা বুঝতেছেন না ভাইয়েরা? এই যে কোরআন সুন্নাহর ব্যাখ্যা দিতে গিয়া ইমাম মালিক রহমুল্লাহ এক সিদ্ধান্ত নিলেন, এটা মালিকি মজহাব। মালিকি মজহাব মানে ইমাম মালিক রহমুল্লাহর মত না, যে ইমাম মালিক রহমুল্লাহর ব্যক্তিগত মতবাদ না, ইমাম মালিক রহমুল্লাহর কোরআন সুন্নাহর ব্যাখ্যা কোরআন সুন্নাহর ভিত্তির উপরে প্রতিষ্ঠিত ব্যাখ্যা এবং ফয়সালা। তো এটা মালিকি মজহাব। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কোরআন সুন্নাহর আলোকে ফয়সালা দিলেন, সেটা হাম্বলি মজহাব। সাহেব ইমাম শাফি রহমুল্লাহ ফয়সালা দিলেন, সেটা শাফি মজহাব। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটা ফয়সালা দিলেন কোরআন সুন্নাহকে সামনে রেখে সে আলোকে, সেটার নাম হানাফি মজহাব। তো মজহাব গুলো কি মানুষের মতবাদ না কোরআন সুন্নাহর ব্যাখ্যা? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সেজন্য বলতেন, জামিউ মা তাকুলু লাইমা শরউ লি সুন্নাহ, যে শরীয়ত যে আল্লাহর দ্বীন সম্পর্কে ব্যাপক জ্ঞান সমৃদ্ধ এই ইমামগণ যে এক একটা মাসলা দেন সমাধান দেন সেটা সবটা সুন্নার ব্যাখ্যা, ও জামিউ মা ফি সুন্নাহ শারহুল কোরআন, আর যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা জীবন আদর্শের মধ্যে আছে সবটা কোরআনের ব্যাখ্যা। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ নিজে বলছেন, আজকে কিছু মুসলমানরা এই মজহাবের ব্যাপারে দ্বিধা বিভক্ত, বিভ্রান্তির শিকার। আল্লাহ তাআলা এই বিভ্রান্তি থেকে আমাদের সকলকে হেফাজত করেন। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এতক্ষণ আলোচনায় মনে হয় আপনাদের অনেকটাই স্পষ্ট হওয়ার কথা, তিনি কত ভারী আলেম ছিলেন। আল্লাহর নবীর সামনে তিনি এইভাবে দ্ব্যর্থহীন ভাষায় কথা বলতে পারছেন, মতামত ব্যক্ত করতে পারছেন। সেই মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বুখারী শরীফে আছে যে কোন আরেকজন সাহাবীকে তিনি দেখলে বলতেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আসো ভাই একসাথে কিছুক্ষণ বসি, তোমার তোমার সোহবতে আমার ঈমানকে আমি বড় করতে চাই, তোমার সোহবতে তোমার সোহবতের মাধ্যমে তোমার সান্নিধ্যের পরশের মাধ্যমে আমার ঈমানকে বাড়াইতে চাই, ঈমানের নূরকে বাড়াইতে চাই, আল্লাহর সঙ্গে সম্পর্ককে বাড়াইতে চাই। এত বড় সাহাবি মুয়াজ ইবনে জাবাল তিনি আমাদেরকে সবক দিলেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমার ভাইয়ের এই সবক যদি মুসলমানদের মধ্যে জিন্দা হয়ে যায়, অল্পতে বিশাল লাভের দরজা খুলে যাবে, অল্পতে বিশাল লাভের দরজা। সেটা কি অল্পতে বিশাল লাভ? ছিল কপাল পোড়া, হইল একদম বড় ভাগ্যবান, তো অল্পতে বিশাল লাভ না। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহের সান্নিধ্যে যারা বসলেন, একজন বড় বড় মানুষ হয়ে গেছেন, কেউ হাফিজি হুজুর, কেউ পীরজি হুজুর, কেউ মুফতি শফি সাহেব, কেউ আল্লামা শাব্বির আহমদ উসমানী, কেউ আল্লামা জাফর আহমদ উসমানী। আপনারা হয়তো যাদের যাদের নাম মোটামুটি মনে হয় জানেন, তা আমি কাছাকাছি তাদের নাম নিলাম। এইরকম হাজার বড় বড় মানুষ হাকিমুল উম্মত মাওলানা থানভীর সোহবতে এত বড় মানুষ হলেন, এত বড় বড় ওলিয়া আউলিয়া হলেন। একজন মানুষ ছিলেন হযরত থানভীর সোহবত প্রাপ্ত, ওনার নাম ছিল হাফেজ আব্দুল ওলি বাহরায়েচি রহমতুল্লাহ আলী। তিনি একবার হাকিমুল উম্মত মাওলানা থানভীকে লিখলেন যে, হযরত জি, আপনার সোহবতে যারা গেলেন আল্লাহ এক একজন কত বড় বড় উলিয়াল্লাহ হয়ে গেলেন। আহা, আমি যে কুলুর বলদ ছিলাম সে কুলুর বলদই হয়ে গেলাম, আমার তো কোনো উন্নতি অগ্রগতি হলো না। উত্তরে হযরত হাকিমুল উম্মত থানভী চিঠিতে লিখলেন যে, এমিয়া টেনশন করো না, আগর কামিলিন মে না উঠায় গে তো তাইবিন মে জরুর উঠায় যাওগে। এমিয়া শুনো, আউলিয়াদের আল্লাহর ওলিদের সোহবত প্রাপ্ত যে মানুষরা হয়, তারা যদি হয় কামেল ওলি আল্লাহ হয়ে যাবে, আর যদি এটা নাও হয় মৃত্যুর আগে তার জীবনের সব ভুলের জন্য নিঃসন্দেহে আল্লাহ পাক তাকে তওবার তৌফিক দিয়া পাক সাফ বানায়া ফের তাকে দুনিয়ার থেকে উঠাবে। এটা কি কম বড় দৌলত? তওবা যার কবুল হয়ে যায় তো যে বন্দা নিজের সব গুনাহ থেকে তওবা করতে থাকে আল্লাহ পাকের সে প্রিয় পাত্র হয়ে যায়, নিঃসন্দেহে সেই বন্দাও জান্নাতি বন্দা হবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো এই গুনাহগার সারা জিন্দেগি গুনার মধ্যে ডুবা, কিন্তু এক ওলি আল্লাহর সোহবতের বরকতে যে মৃত্যুর আগেই তওবা নসিব হয়ে একদম ডাইরেক্ট জান্নাতি হয়ে গেল, এটা কি কম বড় লাভ? এটাই বলছিলাম যে যে অনেক বড় লাভবান হয়ে যায় কোন আল্লাহওয়ালার সোহবতের বরকতে। এজন্য শাহ আব্দুল গনি ফুলবীর রহমতুল্লাহ আলী এক বুজুর্গ ছিলেন, যিনি বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছেন। তিনি মুসলমানদেরকে উপদেশ দিতে গিয়ে বলতেন, আমার ভাই মুসলমান একটা কাজ করো, তুমি ঈমান আমল রোজা নামাজ দিন যেটা করতেছো এটা করতে থাকো, এর সঙ্গে একটা জিনিস খালি যোগ করো, ঈমানকে বড় বানানোর জন্য, দ্বীনি জিন্দেগিকে বড় বানানোর জন্য, সেটা হলো যে কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক কায়েম করো। দেখো আম ওয়ালে সে আম মিলতা হয়, অমরুদ ওয়ালে সে অমরুদ মিলতা হয়, কাপড়ে ওয়ালে সে কাপড়া মিলতা হয়, আর আল্লাহ ওয়ালে সে আল্লাহ মিলতা হয়। এমিয়া শুনো, আম ওয়ালার কাছে আম পাওয়া যায়, কাপড় ওয়ালার কাছে কাপড় পাওয়া যায়, পেয়ারা ওয়ালার কাছে পেয়ারা পাওয়া যায়, মধু ওয়ালার কাছে মধু পাওয়া যায়, আর কোন সাচ্চা আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহকে পাওয়া যায়। করাচিতে এক বুজুর্গ ছিলেন ডাক্তার আব্দুল ইসাহ রহমতুল্লাহ আলী, হকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলী বিশিষ্ট খলিফা, তিনি উপদেশ দিতে গিয়ে প্রায় মাঝে মাঝে বলতেন, উনসে মিলনে কি হ্যাঁ এক রাহ, মিলনে মানুষের রাহ পেদা কর। আল্লাহকে পাওয়ার একটাই পন্থা, সেটা হলো যে আল্লাহকে পাওয়া গেছে বলে তুমি অনুভব করো, সে আল্লাহ বলার সঙ্গে সম্পর্ক গড়ো। এখন মানুষ বলবে যে এখন তো শিক্ষা দীক্ষার যুগ না, বলবে যে একজনে আল্লাহকে পাওয়া গেছে এটা আমি বুঝবো কেমনে, বুঝার পদ্ধতি আছে, সেটা কি? সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সাফ সাফ বলে গেছেন, সেটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না নূর ইজা কুযিফা ফিল কলব, যেই বন্দার অন্তরে আল্লাহর পক্ষ থেকে নূর ঢেলে দেওয়া হয়, তো আল্লাহর পক্ষ থেকে যে বন্দার অন্তরে নূর ঢেলে দেওয়া হবে সেই বন্দা তো একদম আল্লাহর হয়ে যাবে, মানে সব অন্ধকার থেকে মুক্ত, সিরফ আল্লাহই আল্লাহর, আল্লাহরই আল্লাহর হয়ে গেল সেই বান্দা। তো ইনফাসালাহু সাদর, আল্লাহর রাসূল বলেন অন্তরে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নূর যখন ঢেলে দেওয়া হয়, যে নূরের মাধ্যমে এই বান্দাকে আল্লাহ খাস নিজের বানায় নেন, তো তখন হৃদয়টা তার বিশাল বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। কি বড়? এক ফ্যাক্টরির সমান বড়, মানে বড় মানে কি, সিংহাসনের সমান বড়। কি বড় সেটা? মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলী, যিনি বহুত বড় ওলি আল্লাহ ছিলেন এবং সঙ্গে বড় আলেমে দীনও ছিলেন, বুখারী শরীফ পড়াইতেন সেই জমানাতে, সেই মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলী বলেন, আল্লাহ পাক অন্তরে নূর ঢেলে দিয়ে যার অন্তরকে বড় বানান, যার অন্তর এত বড় হয়, দর ফারাখে আরসায় হা পাক যা তঙ্গ আয়াত আরসায় হা তা আসমা, সেই আল্লাহর নূর ওয়ালা বান্দার হৃদয়টা এত বিশাল যে সাত আসমান জমিন তার হৃদয়ের বিশালত্বের সামনে কারো ঘরের ছোট্ট একটা আঙ্গিনা মনে হয়, এত বড় বানায় দেন আল্লাহ পাক সে অন্তরকে। তো সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যিনি এত বড় নূর ওয়ালা, এত বড় আল্লাহ ওয়ালা, তো তাকে চিনবার তার কোন আলামত কি ফুটে উঠে, তার জীবনে কিছু আলামত লক্ষণ কি ফুটে উঠে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, তার জীবনে আলামত ফুটে উঠে। কি? তিনটা আলামত বললেন, আত্তাজাফি আন দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওয়াল ইসতিদাদু লিল মাউত ক্বাবলা নুজুলি, তিনটা আলামত তোমরা তার জীবনে পাবে। কি? একটা হলো এই যে হারাম দুনিয়া থেকে সে আলাদা হয়ে যায়, কোনোভাবে গুনার পথে হারামের পথে নাজায়েজ পথে তাকে নেওয়া যাবে না। হুজুর আপনার ঘরটা ঝুবড়ি, এই সবাই তো নেয়, আল্লাহ তো বড় ক্ষমাশীল, নেন আপনি, আমি ব্যাংকের বড় অফিসার, সুপারিশ করে দিলে আপনার পুরো টাকা দিয়ে দিবে এবং আমি নিজে দায়িত্ব গ্রহণ করব, আমি জামিন থাকবো, আপনি বিল্ডিং বানান দশতলা, পীর জি হুজুর রাজি হবেন, আবিদ জি হুজুর রাজি হবেন, হযরত মাওলানা শামসুল হক ফরিদগুরি রাজি হবেন, কি কথা বুঝ, নিজামউদ্দিন আউলিয়া রাজি হবেন, বুঝা গেল এই মানুষটার জীবনে আলামতটা পাওয়া গেছে, এই মানুষটার জীবনে আলামতটা নিশ্চিত পাওয়া গেছে, যিনি সারা দুনিয়া ত্যাগ করতে রাজি কিন্তু আল্লাহকে কোনোভাবেই নারাজ করতে রাজি না, সারা জাহান খেলাফ হো পরওয়ানা চাহিয়ে মধ্যে নজর তো মর্জিয়ে জানা না চাহিয়ে আব ইস নজর সে যাঁচ কে তু করিয়ে ফেসলা ক্যা ক্যা তো করনা চাহিয়ে আর ক্যা ক্যা না চাহিয়ে, সারা দুনিয়া অসন্তুষ্ট হয়ে যাক সেটার আমি পরোয়া করি না, যে কোনো ত্যাগের বিনিময়ে আমার আল্লাহকে আমার সন্তুষ্ট রাখ। এই আলামত একটা ফুটে উঠল। মরবির জিলানি সম্পর্কে কি ধারণা করা যায় যে তিনি এইরকম স্বার্থের সামনে আল্লাহ পাকের বিধানকে জলাঞ্জলি দিবেন, এটা কি মনে করা যায়? যদি এটা মনে না করা যায় তাহলে বোঝা গেল যে তার জীবনে এই আলামতটা নিশ্চিত ভাবে ফুটে উঠছে, দোকার দুনিয়ার দিকে সে তিনি এক কদম অগ্রসর হইতে কোনোভাবেই রাজি না, বরং সে দোকার দুনিয়া থেকে নিজে একদম মুক্ত একদম পবিত্র, এক আলামত। নম্বর দুই বল ইনাবাতু ইলা দারিল খুলুদ, এবং সর্বদা সর্বক্ষেত্রে সর্বকাজে তার কর্ম হয় আখিরাত মুখী আল্লাহ মুখী, তার কর্ম হয় কি আখিরাত মুখী আল্লাহ মুখী। যে বড় একটা প্রস্তাব আসলো, হুজুর যে বহুত বড় ফ্যাক্টরির মালিক, তো আপনার মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ের ব্যাপার আগ্রহী, আচ্ছা ওই ঘরে নামাজ আছে না, রোজা আছে না, শরীয়তের পর্দা পুষিতে আছে না, হালাল খাবার আছে না, ভাই আমাকে মাফ করে দেন, আমি এরকম জায়গায় যেতে রাজি নেই। এর চেয়ে দিনদার আল্লাহর কোন গরিবের সঙ্গে আমার মেয়ে বিয়ে দিতে আমি রাজি। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো বোঝা গেল এই লোকের আত্মীয়তার ক্ষেত্রেও সে সম্পূর্ণ আল্লাহমুখী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে কাউকে ভালোবাসে তো আল্লাহর জন্য, কারো সঙ্গে বিদ্বেষ পোষণ করে তো আল্লাহর জন্য, যে কাউকে দেয় কিছু তো আল্লাহর জন্য, কাউকে দেয় না কিছু তো আল্লাহর জন্য, তার জীবনের প্রতিটি কর্মকর্ম শুধু আল্লাহর জন্য, এরকম হয়ে যায় নিঃসন্দেহে সবচেয়ে কামের ঈমানওয়ালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে বোঝা গেল জীবনে সেটা এভাবে যাদের প্রতিফলিত হয় এটা প্রমাণিত হয়ে যায় আল্লাহর সঙ্গে তার নিবিড় সম্পর্ক। তাহলে আল্লাহর ওলিদেরকে চেনা যাবে না, বোঝা যাবে না। কিছু লোক এটা মন্তব্য করে, বলে এই আরবিতে একটু বক্তৃতা করতে পারলে মনে করে যে আমি বড় মাওলানা, বড় আলেম, লাখ আরবিতে বক্তৃতা করতে পারো কিন্তু তুমি এখনো নিজামউদ্দিন আউলিয়া না, তুমি এখনো বড় পীর জিলানি না, তুমি এখনো জুনায়েদ বাগদাদি না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? অনেকে আরবির দক্ষতার যোগ্যতা এটাকে নিয়ে বড় গর্ব করতে থাকে। আর আরবিতে কথা বলতে পারত তো সে আবুল হাম আবু জাহাল পাণ্ডিত্যের সাথে। হযরত হাকিমুল উম্মত মাওলানা আসহাব আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, উপমহাদেশের মুসলমানদেরকে আলেমদেরকে লক্ষ্য করে, এ আলেমরা যতই আরবি শিখো কিন্তু মনে রাখো আবুল হাম আর আবু জাহাল যত বড় পণ্ডিত ছিল আরবির এতটুকু তুমি পারবা না, কিন্তু সে কি জান্নাতে যাবে না জাহান্নামে? তাহলে বোঝা গেল আরবির যোগ্যতার দক্ষতা তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। ঈমানকে বড় বানাও, দ্বীনের জিন্দেগি বানাও, তাকওয়ার উপর নিজেকে প্রতিষ্ঠিত করো, এটা তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ সেই দৌলত আমাদের সকলকে দান করে। হ্যাঁ, তো দুইটা আলামত হলো না, আত্তাজাফি আন দারিল গুরুর। এক নম্বর হলো ধোকার দুনিয়াকে সে ত্যাগ করে দিবে, ধোকার দুনিয়া, দুনিয়া অর্থাৎ দুনিয়ার হারাম রাস্তা একদম পরিহার করে দিবে। নম্বর দুই আল ইনাবাতু ইলা দারিল খুলুদ, যে একদম আখেরাত মুখী এবং আল্লাহ মুখী হবে তার জিন্দেগি। দুই নম্বর তিন ওয়াল মৌতি কাবলা নুজুল, যে মৃত্যুর আগেই মৃত্যুর পরবর্তী জীবনটাকে সাজানোর কাজে, সেই প্রস্তুতির কাজে এখানে তাকে ব্যস্ত দেখা যাবে। লালবাগ মাদ্রাসা আমাদের কাছেই তো না, আপনাদের পাশেই একদম। হ্যাঁ, কখনো কি যাওয়ার তৌফিক হয় যে দেখে আসি ওখানকার আলেমুল আমাদেরকে, 10 মিনিট একটু ওইখানে একসঙ্গে বসি? আল্লাহ আমাদের সেই বুঝ দেন, সেই তৌফিক দেন। সারা দুনিয়া ঘুরতে পারলাম কিন্তু আলেমুল আমাদের সঙ্গে উঠা বসা করতে পারলাম না, আমাদের জীবনটার রং এমনটা কেন হলো? আলেমদের থেকে দূরত্ব কেন? নবী থাকলে নবীর কাছে কি যাইতাম না? আবু বকর সিদ্দিক থাকলে রাদিয়াল্লাহু আনহু আমরা তার কাছে কি যাইতাম না? হযরত বিলাল থাকলে তার কাছে কি যাইতাম না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আলেমুল আমারা নবী রাসূলদের নায়েব, তাদের স্থলাভিষিক্ত, সে নবী রাসূলদের নায়েব, আল্লাহর নবীর জবান যারা, তো তাদের সঙ্গে উঠা বসা করলে আমাদের লাভ না ক্ষতি? এটা আমাদের আখেরাতের সম্পদ বাড়বে না কমবে? সেখানে আমরা কেন যেতে পারি না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াইন্নাল মালায়েকাতা লা তাযাউ আজনিহাতাহা রিযান লিতালিবিল ইলম, যে আলেম না ইলমে দ্বীন তালাশকারী তালেবে ইলম ছাত্র স্টুডেন্ট ইলমে দ্বীনের, তো তাদেরকে দেখলে নূরের ফেরেশতারা নূরের ডানা বিছিয়ে দেন সম্মানার্থে, শ্রদ্ধা নিবেদনের জন্য, ভক্তি এবং শ্রদ্ধা আপ্লুত হইয়া তারা এইভাবে নূরের ডানা বিছিয়ে দেন। তো সেই তালবেলেমদের মর্যাদা কত, আর সেখানে যদি তিনি আলেম হয়ে যান সুবহানাল্লাহ, তাহলে তার মর্যাদা কত বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াত ওয়াল আরদ ওয়াল ঈতান ফি জাওফিল মা, এক হাদিসে ইয়াস্তাগফিরু জাগাসি ইয়াদু লাহু, যে একজন আলেম দ্বীনের জন্য দোয়া করতে থাকে আসমান জমিনের সমস্ত মাখলুকাত, এমন কি সে পানির ভিতরে মাছেরা পর্যন্ত দোয়া করতে থাকে, এমন কি হাত্তান নামলা ফি জোহরা গর্তের পিঁপড়ারা পর্যন্ত আলেমের দিনের জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকে। এত বড় মর্যাদা আল্লাহ তাদেরকে দিলেন, আমরা একটু তাদের সান্নিধ্য লাভ করলে আমাদের কি লাভ হবে না ক্ষতি হবে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে হে পৃথিবীর মানুষ সর্বশ্রেষ্ঠ তারা যারা কোরআনের ইলম শিখেন এবং কোরআনের ইলম শিক্ষা দান করে, তারা সর্বশ্রেষ্ঠ। আল্লাহ নবীর নজরে যারা সর্বশ্রেষ্ঠ, তাদের আশেপাশে বসলে, উঠা বসা করলে, তাদেরকে দেখলে, তাদের সঙ্গে সাক্ষাৎ করলে, তাদের সঙ্গে কিছু সময় কাটাইলে, তাদের সঙ্গে সম্পর্ক কায়েম করলে, তাদেরকে মহব্বত করলে, সেটা আমাদের জন্য কত বড় লাভের বিষয় হবে। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন সাররাকুম আন তুকবালা সালাতুকুম ফালিয়া উম্মা পিছনে নামাজ আদায় করো, তাহলে নিঃসন্দেহে তোমার নামাজ কবুল হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি এই কথা বললেন, কেন? ফাইন্নাহুম আব্দুল্লাকুম বাইনাকুম ওয়া বাইনা রব্বিকুম, তোমাদের পক্ষ থেকে মহান আল্লাহর সামনে দাঁড়ায় প্রতিনিধিত্ব করার যোগ্য লোক এই আলেমগণ। এই কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই আল্লাহর কথা, যেই রাসূলের কথাকে আমরা হেদায়েত মনে করি, আমাদের দুনিয়া আখিরাতের কামিয়াবি মনে করি, কামিয়াবির রাস্তা মনে করি, সেই আলেমে দ্বীন সম্পর্কে এত বড় মর্যাদার কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক, এটা হঠাৎ মনে পড়ল, এক কথা বলতে গিয়ে হাদিসগুলো মনে পড়লো, তাই বললাম। লালবাগ মাদ্রাসায় এক বড় আলেম ছিলেন আমাদের উস্তাদ হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকুবিজুর রহমতুল্লাহ আলাইহি। হুজুরকে সবাই ঢাকুবিজুর নামে চিনত, ঢাকুবিজুর। তো হুজুর মাঝে মাঝে হাসতেন, মুস্কি হাসতেন এবং চুপ করে থাকতেন কিছুক্ষণ, পরে আবার বলতেন বন্ধু বান্ধবের মহলে। আমি নিজের কানে হুজুরকে এটা বলতে শুনছি যে আমার দোস্তজির অপেক্ষা করতে করতে আমার শেষ, আমি বৈশাখ খালি অপেক্ষায় করতেছি, দোস্তজির পাইলাম না এখন পর্যন্ত। তো এই জ্ঞানটা ঢাল কেন করে? হুজুর যখন এই কথা বললেন, ওখানের হাজি সাহেবরা, হুজুরের পীর ভাইরা হুজুরকে ধরলেন, হুজুর দোস্তজি কে? পরে আবার কতক্ষণ বসে হাসতেন, বলেন না, না বললে ছাড়বো তো না। বুড়া বুড়া হাজি সাহেবরা হুজুরকে ধরছেন, বলেন না বললে ছাড়বো না। দোস্তজি মানে কি? কার দোস্তজি মানে আজরাইল আলাইহিস সালাম। যে দোস্তজি আমি এই জন্য বলি যে আজরাইল আমাকে মাওলার সঙ্গে মিলিয়ে দিবে। আরে ভাই সুবহানাল্লাহ, আশ্চর্য মাওলা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ আল্লাহ কেসা মানুষ ছিলেন। ওয়ালিস্তিদাদুলিল মাউতি ক্বাবলা নুজুলি, মৃত্যুর আগেই মৃত্যুর পরবর্তী জীবনটাকে সাজানোর জন্য কতটা ফিকির, কতটা ব্যস্ততা, কতটা সচেতন মানুষ ছিলেন এই মানুষেরা। শুনতেছেন আমার ভাইয়েরা, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে মানুষ আমাদের উপমহাদেশের লোকেরা বড় পীর বলে, কি কথা বুঝেন নাই? তিনি হাম্বলি মজহাবের অনুসারী ছিলেন এবং তিনি অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন। এখন আমাদের দেশের লোকেরা পিসাব শুনলে অনেক সময় পেরেশান হয়, ভয় পায়, অনেকে দিন শিখে কিন্তু পীর শুনলে টেনশন করে, এটা আবার কোন যন্ত্রণা কি জানে। তো পীর শুনলে ভয় পান, তো মুহাদ্দিস সাহেবও শুনলেও কি ভয় পান? তিনি মুহাদ্দিস সাহেব তখনও কি টেনশন করেন যে আবার এটা কোন জ্বালা? সাইকোলজিস্ট যিনি বুখারী শরীফ পড়ান তাকে বলে, এটা শুনলেও কি মাথা গরম হয়? মুফতি সাহেব হুজুর শুনলেও কি মাথা গরম হয়? তা তো হয় না। কেন? মুফতি সাহেব হুজুর ইসলামের এক ভালো পদমর্যাদার নাম, শেখুল হাদিস মুহাদ্দিস বড় পদমর্যাদার নাম। কি প্রিন্সিপাল সাহেব হুজুর মাদ্রাসার প্রিন্সিপালদেরকে সাধারণত মুহতামিম বলে, এটা শুনলে কি কারো কাছে মাথা গরম হয়েছিল? হয় না। তা আমার ভাই, পীর বললে কেন মাথা গরম হয়? না বুঝার কারণে। ওইগুলো যেরকম এক একটা দিনই পদমর্যাদা, পীর তাকে বলে যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর মহব্বত শিখায়, সুন্নত তরিকা শিখায়, হারাম দুনিয়া থেকে আলাদা হইয়া আল্লাহকে নিয়ে ব্যস্ততম জিন্দগি শিক্ষা দান করেন। এখন এই আমরা উপমহাদেশে বা আফগানিস্তানে ইরানে এদিকে পীর বলে, কিন্তু আরবিতে তো এটাকে থোড়াই কোন পীর বলে, আলেম বলে অথবা শায়খ বলে, ওটা বুঝুন নাই। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু মুসলমানদেরকে বাড়াবাড়ি করা থেকে বিরত হওয়ার তৌফিক দান করেন। অনেক মানুষ এরকম মাথা গরম হওয়ার কারণে বড় দৌলত থেকে বঞ্চিত হয়ে যায়। নিজামউদ্দিন আউলিয়ার কাছে আমি গেলামই না, এই জন্য আরে শুনলাম যে উনি পীর সাহেব, ওনার কাছে আমি যাবো না। হযরত বড় পীর জিলানির কাছে গেলাম না এই জন্য যে উনি নাকি পীর সাহেব, তাহলে আর ওনার কাছে আমি নেই। হ্যাঁ, ভণ্ড পীর যদি হয়, দোকানদার পীর যদি হয়, আল্লাহর কসম তার থেকে দূরে থাকা বিলকুল জরুরি, আর না হলে দিন ইমান বরবাদ হবে। আর যিনি সাচ্চা দিনওয়ালা, সাচ্চা ইমানওয়ালা, খাঁটি সুন্নত তরিকাওয়ালা, তো তার কাছে গেলে নিঃসন্দেহে আমি অনেক বড় লাভবান হব। আল্লাহ আমাদেরকে সেই নূর দান করেন, বুঝ দান করেন। যাই হোক, হযরত বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহির নিকট সঞ্জরের বাদশাহ চিঠি লিখছেন যে হুজুর, লোক পাঠাইছেন, চিঠি দিয়া দুধ পাঠাইছেন, এবং চিঠিতে লিখছেন যে হুজুর, যে আপনার ওখানে শুনলাম যে শত শত মেহমান, আপনি তাদের মেহমানদারি করতে থাকেন, তা আমি চাইছি কি আমার একটা রাজ্য যেটার নাম নিমরোজ, এটা আপনার নামে একদম লিখে দিই, এটা আপনার কাছে অনুমতি চাই। কি কথা বুঝেন নাই, অনেক বড় সুসংবাদ না? তা আমরা যদি এরকম সুসংবাদ পাইতাম তো আমরা কি করতাম কি জানে, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। কিন্তু হযরত বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহি কি করলেন, আল্লাহ আশ্চর্য ব্যাপার, তিনি ওই বাদশার চিঠির জবাব লিখলেন, চো চত্রে সঞ্জারি রুখে বক্তম সিয়াবাদ দর্দি লাগার ভূত হওয়াছে মুলকে সন্দরাম, এ বাদশাহ তোমার রাজ্য রাজত্বের প্রতি আমি আব্দুল কাদের অন্তরে বিন্দু মাত্র যদি কোন লোভ লালসা থাকে, আমার জিন্দগিটা যেন ধ্বংস বরবাদ হয়ে যাক, ছাতা যেরকম কালো আমার কপালটা যেরকম এরকম কালো কুচ্ছিত হয়ে যায়। নাউজুবিল্লাহ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি ইমানওয়ালা, কি নূরওয়ালা, আর কি আখেরাতের ফিকিরওয়ালা, আল্লাহ আল্লাহ আল্লাহ, মানে এতটা আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক, হারাম দুনিয়া থেকে, এই দুনিয়া থেকে তিনি এত বিচ্ছিন্ন, এত পবিত্র জীবনের অধিকারী। এবং তিনি ফিনিশিং এ বললেন, জাগা কে ইয়াফতাম খবর আজমুলকে নিম সব মনমুলকে নিম রোজ বেগ যাও নামি খারাম, এ বাদশাহ যেদিন থেকে গভীর নিশিতে মহান আল্লাহকে ডাকার, গভীর নিশিতে মহান আল্লাহর ভালোবাসার তৌফিক লাভ হয়ে গেছে, সেদিন থেকে আব্দুল কাদের তোমাদের এই রাজ্য রাজত্ব মসজিদকে চিরদিনের জন্য ভুলে গেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো এই হাদিস থেকে প্রমাণিত হয় যে আত্তাজাফি আন দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওয়াল ইসতিদাদু লিল মাউত ক্বাবলা নুজুল, তিনটা আলামত, তিনটা বৈশিষ্ট্য যার জীবনে ফুটে উঠে, তো তিনি নূরওয়ালা, তিনি নূরওয়ালা, আর নূরওয়ালার সঙ্গে বসলে সঙ্গ গুণে রঙ্গ ধরে, যে নূরওয়ালার সঙ্গে বসলে আমার অন্তরাত্মা নূরওয়ালা হবে, আমার চিন্তা চেতনা নূরওয়ালা হবে, আমার জিন্দগি নিঃসন্দেহে নূরওয়ালা হবে। সেই কথাই বলতেন এই বিখ্যাত সাহাবী মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইজলিস বিনা নূমিন সাআতান, আসো একসাথে বসি ঈমানের নূরকে বাড়াই। আল্লাহ তাআলা এই কথাও বুঝার আমাদের সকলকে তৌফিক দান করেন। বহু মুসলমান আল্লাহর রহমতে এখনো এরকম আছেন যারা নামাজের জন্য পাগল পারা, কোরআন তেলাওয়াতে পাগল পারা, তাহাজ্জুদের জন্য পাগল পারা, মক্কা শরীফে যাওয়ার জন্য পাগল পারা, কোনোভাবে বাইন্ধাও রাখা যাবে না যে তোমার এই বছর যাইতে দেব না, কোনোভাবেই এটা মানতে রাজি না। হজ, হজেও যায়, উমরাতেও যায়, উমরা মধ্য বছরের উমরা, আবার রমজান শরীফে রওনা হয়েছে, কি ভাই ভালো লাগে না একটু উমরা করে আসি, রমজানেও উমরা। এত নেক আমলের তৌফিক হলো, কিন্তু এই বিশাল বড় নেক আমলটা ছুটলো কেন, কোন আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক কায়েম করা, সেটা ছুটলো কোন কারণে, এটা যেন না ছুটে কোনো না কোনো খাঁটি আল্লাহ ওয়ালার সঙ্গে আমরা সম্পর্ক রাখার চেষ্টা করব। আমি একটা হাদিস শরীফ পড়ছিলাম যে হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিন মান আমিনাহুন নাস আলা দিমাহিম ওয়া আমওয়ালিহিম, মুমিন কাকে বলে, যে এমনটা ঈমান জিন্দেগি ওয়ালা যে সব মানুষ নিজের জান মালের ব্যাপারে তার উপরে পূর্ণ আস্থা রাখে, যে এই লোকের দ্বারা আমার জান মালের কোনো ক্ষতি হইতে পারে না, আমার জীবনের ক্ষতি হইতে পারে না, আমার সম্মানের ক্ষতি হইতে পারে না, আমার সম্পদের ক্ষতি হইতে পারে না, এমনটা যখন কোনো মানুষের ঈমান আর আমল হয় তখন সে সাচ্চা মুমিন আল্লাহ এরকম মুমিন আমাদের সকলকে বানায় দেন ওয়াল মুসলিম মান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি আর মুসলিম তাকে বলে আল্লাহ রাসূল বলেন মুসলিম তো সেই মানুষটা যার হাত এবং জবানের অত্যাচার থেকে সব মুসলমান নিরাপদ হয়ে যায় আর এক হাদিস শরীফে আছে সর্বশ্রেণীর মানুষ নিরাপদ হয়ে যায় তো তখন সে মুসলমান যে আয়াত শরীফ পড়ছিলাম ওতে আল্লাহ পাক বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন একদম পাকা মুসলমান হইয়া তারপরে বইরু আল্লাহ আমাদেরকে পাক্কা মুসলমান বানায় মৃত্যুবরণের জন্য কবুল করেন যে ওয়াল মুসলিম মান সালিমাল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি ওয়াল মুহাজির মান হাজারাল খাতায়া ওয়া যুনুব আর মুহাজির হিজরতকারীকে মুহাজির বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি মনে করো তুমি ঘর থেকে বের হয়ে গেছো তুমি হিজরতওয়ালা চোখ হেফাজত করো জবানকে গীবত থেকে হেফাজত করো রাস্তার নারীদের থেকে নজর হেফাজত করো লোকের সঙ্গে দুর্ব্যবহার থেকে নিজেকে হেফাজত করো হিজরতওয়ালা তুমি তখন যখন তুমি সব গুনাহ থেকে হিজরত করো কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা ঘর থেকে তো বের হয়ে গেছো এক হিজরত করলা যদি সে আল্লাহর দিনের জন্য তুমি হিজরত করোই কিন্তু সব গুনাহ থেকে যতক্ষণ পর্যন্ত মুক্ত হও নাই তুমি এখনো মুহাজির হও নাই সত্যিকার মুহাজির সত্যিকার হিজরতওয়ালা ওই ব্যক্তি এই মুহাজিরের মর্যাদা হিজরতকারীর মর্যাদা ওই ব্যক্তি লাভ করে সব গুনাহ থেকে নিজেকে মুক্ত করে আল্লাহ পাক এইরকম ঈমান আমাদেরকে নসিব করেন এইরকম ইসলাম আমাদেরকে নসিব করেন এইরকম হিজরতওয়ালা জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন সর্বশেষে আমি ছোট ছোট এক দুইটা হাদিস যেটা মনে রাখতে সহজ আমল করতে সহজ শুনাইয়া দিয়ে আমার কথা শেষ করতে চাই সেটা হলো এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে কিয়ামতের দিন হাশরের মাঠে যখন আসবে এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে কতবার করে পড়তে হবে রোজ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়া এই ঘন্টা খানিক লাগে আধা ঘন্টা লাগে 20 মিনিট লাগে তো কত অল্প সময়ের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে আমরা এই আমলটা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনি আমাদের সকলকে তৌফিক দান করেন এটা ধরে নিয়ে শক্তভাবে ইনশাআল্লাহ তাআলা আর একটা হাদিস শরীফ ছোট্ট আমল সেটা শুনাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই মুসলমান সকালে 10 বার দুরূদ শরীফ পড়ে সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতে আমি তার জন্য আল্লাহ পাকের নিকট সুপারিশ করব আমরা এই আমলটুকু করতে পারবো না পারবো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমাদেরকে অন্তত এই 10 বার সকালে 10 বার সন্ধ্যায় দুরূদ পড়ার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের সকলকে নিজের খাস বান্দা রূপে কবুল করেন আউলিয়া সিদ্দিকীন রূপে কবুল করেন বাস ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিজিল কারীম দিলাওয়ার কি চলে গেছে এ বলছিল যে পারমিশন নাকি রাত 11টা পর্যন্ত এই কয়েক মিনিট একটু দেরি হলো সমস্যা হবে না সেই চিন্তা করে পরে মনে করলাম আর এর আগে তো বয়ান হয়েছে মাশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন আমাদের সকলকে ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিজিল কারীম এখন কি পড়ব তো আমি যখন লালবাগ মাদ্রাসা পড়তাম না তো আমি খালি মাঝে মাঝে শুনতাম যে হুজুররা বলে যে এখানে ছাপরা মসজিদে গেছিলাম আমার খুব কষ্ট হইতো যে ঢাকা রাজধানী আর আমরা যে এলাকায় থাকি এদিকে কত উন্নত সব বিল্ডিং আর সে লালবাগ কিল্লা এইখানে মুসলমানরা ছাপরা মসজিদ বানায় বসে রয়েছে কেমন কথা কিন্তু আমি কাউকে কোনো জিজ্ঞাসা করতো হিম্মত করতাম না যে আমাকে না কেউ বলে বসে গাঁও গ্রাম থেকে কোন পাগল আসছে তো কি জানে এখন কাউকে জিজ্ঞেস করবো যে তাও শরম লাগতো যে এটা কি জিজ্ঞেস করার বিষয় হলো পরে আমি একদিন নিজে একলা রওনা হয়েছি লালবাগ থেকে এখন লোকদেরকে বলি ভাই আজিমপুর ছাপরা মসজিদ যাও কলে এইদিক যান তা আমি আসতে 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 একটু পরে আবার জিজ্ঞেস করি ভাই আজিমপুর ছাপরা মসজিদ বলে যে এই এদিকে যান পরে এই পর্যন্ত আসছি আসলে তো জিজ্ঞেস করলাম, ভাই আজিমপুর ছাপড়া মসজিদ, কয় যে এই যে মসজিদ, আমি মসজিদ দেখি আর খালি এদিক দিক তাকাই, কি জিজ্ঞেস করবো, এখন তো কিছুই বুঝি না, যদি আজিমপুর ছাপড়া মসজিদ তো কি হলো। ওরা আমি আবার আরেকজনকে বললাম, ভাই আজিমপুর ছাপড়া মসজিদ, কয় যে এইটা আপনার সামনে এইটাই তো ছাপড়া মসজিদ। আমি বললাম, ভাই এটা তো বিল্ডিং, কয় এটার নামই ছাপড়া মসজিদ। আমি চুপ হয়ে গেছি আর ডরে কথা বলি নাই, গাঁওগ্রাম থেকে আসছি নতুন, ওই সময় কোনটা বললে কোন ফাসাদে পড়ি আর কিছু বলি নাই। সে আজিমপুর ছাপড়া মসজিদের নাম এখনো আজিমপুর ছাপড়া মসজিদ, অথচ কত বিশাল মসজিদ, কত সুন্দর মসজিদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। দোয়া, সকলে দোয়া করি ভাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين, اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد وبارك وسلم, اللهم اغفر لنا وارحمنا, اللهم عافنا واعف عنا, اللهم كن لنا واجعلنا لك, اللهم كل خير لكل مسلم ومسلمة, اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين, رب اغفر وارحم وأنت خير الراحمين, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনার মহব্বত দান করেন, আপনার মারিফত দান করেন, কামিল ঈমান আমাদেরকে নসিব করেন, সুন্নত তরিকার জিন্দেগী আমাদেরকে দান করেন, নূর ওয়ালা জিন্দেগী আমাদেরকে দান করেন, সব গুনাহ থেকে হিম্মত তৌফিক আমাদেরকে দান করেন, আল্লাহ আমাদের জীবনে বরকত দান করেন, আল্লাহ আমাদেরকে বরকতময় হায়াত নসিব করেন, আল্লাহ আপনার সন্তুষ্টি আমাদের জন্য মঞ্জুর করেন, কদম কদম আপনাকে সন্তুষ্ট করার তৌফিক দান করেন, আপনার অসন্তুষ্টির সমস্ত রাস্তা পরিহারের তৌফিক দান করেন, আল্লাহ আমাদের স্বাস্থ্য শরীরকে আপনি, আল্লাহ আমাদের শরীরকে আপনি সুস্থ করে দেন, আল্লাহ আমাদের জীবনকে আপনি সুন্দর বানিয়ে দেন, আমাদের সকলের রিজিকে বরকত দান করেন, ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, সকলের রোজগারের মধ্যে বরকত দান করেন, সব পেরেশানি থেকে হেফাজত করেন, সব বালা মুসিবত থেকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে আমাদের ঘরের সকলকে আমাদের আপন প্রিয়জন সকলকে দিনদার বানান, নেককার বানান, আল্লাহ ওয়ালা বানান, আপনার রহমতের পাত্র বানান, আপনার মহব্বতের পাত্র বানান, দুজাহানের মালিক আপনি দুজাহান আমাদের কামিয়াব বানায় দেন, দুজাহানের মালিক দুজাহান আপনি আমাদের কামিয়াব বানায় দেন, জান্নাতুল ফিরদাউস নিজ দয়া আমাদের জন্য কবুল করেন, জাহান্নামের আজাব থেকে হে আল্লাহ নিজ দয়া আমাদেরকে হেফাজত করেন, হে আল্লাহ কবরের আজাব থেকে হেফাজত করেন, হে আল্লাহ হাশরের ময়দানের মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন, পুলসেরাতের বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেন, জাহান্নাম থেকে হে মালিক হে মেহরবান হে দয়াবান হে আরহামুর রাহিমিন আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান, আমাদের মা বাবা আমাদের মুরব্বীরা যারা জীবিত আছেন, আমাদের আপন জনরা যারা জীবিত আছেন তাদের হায়াত বরকত দান করেন, আমাদের আপন জনরা যারা দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে মাফ করেন, আল্লাহ তাদেরকে মাফ করেন, আল্লাহ তাদেরকে মাফ করেন, জান্নাতুল ফিরদাউস তাদেরকে আপনি নসিব করেন, হে আল্লাহ হে মেহরবান হে মালিক আপনার নেয়ামত খায় আপনার নেয়ামতের শুকর গুজারির তৌফিক আমাদেরকে দান করেন, সকল দুশ্মন থেকে হিংসুকদের থেকে আমাদেরকে হেফাজত করেন, সকল এক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করেন, আয় আল্লাহ এই আজিমপুর মসজিদ মাদ্রাসার উদ্যোগে এই মাহফিল, আয় আল্লাহ এই মসজিদ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জন্য আপনি কবুল করেন, এই মসজিদ মাদ্রাসার সঙ্গে যে মুসলমান ভাইয়েরা জড়িত আছেন আয় আল্লাহ তাদেরকে অনেক উঁচু মর্যাদা দুনো জাহানে দান করেন, এই মাহফিলের যারা আয়োজক এবং ব্যবস্থাপক যারা এতে সহযোগিতাকারী অংশগ্রহণকারী সকলকে আপনি বড় মর্তবা নসিব করেন, সকলকে কবুল করেন, আয় আল্লাহ সকলের তামাম নেক আশা আপনি পুরা করে দেন, পুরা করে দেন, সব মুশকিল আপনি আসান করে দেন, আয় আল্লাহ আমাদের এই দেশটার উপরে সীমাহীন রহমত নাজিল করেন, আমাদের দেশের মধ্যে বেসুমার বরকত দান করেন, বেসুমার রহমত বরকত দান করেন, বেসুমার রহমত বরকত দান করেন, তমাম বালা মুসিবত থেকে আমাদেরকে আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, আমাদের দেশের জমিনের ভিতরে অফুরন্ত সম্পদ নসিব করেন, অফুরন্ত বরকত নসিব করেন, অফুরন্ত খনিজ সম্পদ নসিব করেন, গ্যাস এবং তেল এবং আরো কয়লা বিভিন্ন মূল্যবান খনিজ সম্পদ আপনি আমাদের দেশকে দান করেন, আমাদের দেশটাকে বিভিন্ন সম্পদ হে আল্লাহ হে দয়াবান আপনি সমৃদ্ধ করে দেন, এবং সকল দুশ্মনদের থেকে মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, সারা দুনিয়ার মুসলমানদেরকে জালিমদের হাত থেকে আপনি হেফাজত করেন। হে আল্লাহ, আমাদের সকলের দোয়া মুনাজাতকে রহমতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহের বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহ যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এজন্য মুফতি শহীদ ইসলাম সাহজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69
অনেক সোজা করে দিচ্ছে।